তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাত ও সালাম আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় ইউটিউব ইউজার, সোশ্যাল মিডিয়া, যে যে যেভাবে আমাদেরকে দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীকে দাওয়াত দিয়ে থাকি আর একটি বিষয় নির্ধারণ করি মুবাল্লিগের সাথে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, কিছু নেকির দাওয়াত দেই, ভালো কথা শোনাই, যাতে করে আমরা ইসলাম যে বিষয়গুলো আমাদেরকে সাপোর্ট করে এই বিষয়গুলো আমরা আমল করতে পারি, ইসলাম যা আমাদেরকে নিষেধ করে, শরিয়াত যা আমাদেরকে নিষেধ করে, তা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আজকেও একটি বিষয় নির্ধারণ করেছি, আপনাদেরকে জানাবো। নাতখা ইসলাম ভাই আছেন আমাদের সাথে, হামদে বাড়ি তালা শুনবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। আগে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিই, এরপরে হামদে বাড়ি তালা শুনবো। মানুষ, আমরা সমাজে বসবাস করি, যেহেতু আমাকে বাঁচতে হলে আমার পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আর এভাবে করে সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ভুল আমাদের দ্বারা হয়ে যায়। ভুল হওয়াটা খারাপ বড় কিছু নয়, ভুলটাকে মেনে নেওয়াটা হয়েছে বড় কিছু। যেহেতু মানুষ, আপনি আমি, আপনার আমার দ্বারা ভুল হবে, এখন সেই ভুলটা মেনে নেওয়াটা হয়েছে ভালো ব্যক্তির লক্ষণ, আর ভুলটাকে এড়িয়ে চলা, ভুলটাকে অন্যের মাথায় চাপিয়ে দেয়া, অন্যের দোষ দেওয়া, এটা হয়েছে কামিয়াব ব্যক্তি নয়, সে ভালো ব্যক্তির লক্ষণ নয়, ভুলটাকে মেনে নেওয়াই হয়েছে ভালো ব্যক্তির লক্ষণ। এখন আমাদের সমাজের মধ্যে বা আমরা ছোটবেলা থেকেই কিছু শব্দ শুনে আসছি, ভুলটা আমারই, দোষটা আমারই। যখন কোনো ব্যক্তির মধ্যে এই কথাটা চলে আসে, সর্বক্ষেত্রে যদি সে বলতে পারে ভুলটা আমার বা দোষ আমার, তো সেখানে আবার ওই কথাটার মধ্যেও একটু মজা আসে, এক হাতে বাজে না, এক হাতে হয়তো তালি বাজানো নিষেধ ইসলাম শরিয়াতে, তারপরে এটা একটা উক্তি মানুষের, এটা একটা বাণী কোনো একজন বিজ্ঞ ব্যক্তির, যে এক হাতে তালি বাজে না, তালি বাজানো কিন্তু শরিয়াত মোতাবেক নিষেধ রয়েছে, এটা একটা উক্তি, এই জন্য বললাম। যেহেতু এক হাতে বাজে না, দ্বিতীয় হাত লাগে, তো দোষটা একজনার ছিল না, দুইজনারই ছিল। যখন কারোর সাথে ঝগড়া হয়, তর্ক হয়, কথা কাটাকাটি হয় বা মন মালিন্য হয়, সম্পর্ক ছিন্ন হয়, সেখানে দেখতে হবে দোষটা কি একজনার ছিল না, দুই ব্যক্তির ছিল, উভয় পক্ষেরই ভুল ছিল, আর এই ভুল থেকেই আস্তে 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 করে অনেক বড় বিবাদ শুরু হয়ে যায়, সেখানে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আরও বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে আমরা দোষ আমারই, দোষ আমারই এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনব, মাদানী ফুল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি দোষ আমারও আছে, এই কথাটা যেহেতু মেনে নিলাম, ফার্স্ট টাইম তো মানতে খুব কষ্ট হবে, দোষ আমারও আছে, যখন মেনে নিলাম আর এটা মন মানসিকতা বানিয়ে নিলাম সবসময় এ কথাটাই আমি ভাববো, দোষ আমারও আছে, তখন আল্লাহ চাহে ক্ষমা করার এক মন মানসিকতা চলে আসবে, মীমাংসার মধ্যে আসার এক মন মানসিকতা চলে আসবে, এরপরে ধৈর্য ধরার এক চিন্তাভাবনা আমাদের মধ্যে চলে আসবে, এরপরে ক্ষমা করে দেওয়ার এক ভাবনা চিন্তা আমাদের মধ্যে চলে আসবে। যখন দোষ আমারও আছে এই শব্দটা আমি আমার মধ্যে নিয়ে নিতে পারবো স্থায়ীভাবে, সব সময়ের জন্য, তখন ক্ষমা করা, বিনয়, এরপরে ধৈর্যের এই সকল বিষয়গুলো, নিয়ামতগুলো আমার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়টা খুবই চমৎকার, খুবই সুন্দর, আর কথা হয়তো বা খুবই ছোট, বিষয়টা শুনতে খুবই ছোট মনে হয়, দোষ আমারও আছে, কিন্তু এর মধ্যে অনেক বিস্তারিত। আল্লাহ চাহে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী ফুল দিবেন, আমরা অনেক কিছু আজকের অনুষ্ঠান থেকে জানতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আমরা শাহাদাত বাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আপনাদের কল, SMS আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো। জি শাহাদাত ভাই।
অসম পিপি ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু Allah, 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 পুষ্পকলি গুঞ্জন শুনাই Allah, Allah, পুষ্পকলি গুঞ্জন শুনাই আল্লাহু আল্লাহ, 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 বিখরাজির পাতা পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, গগন পানি মেঘ মালায় আল্লাহু আল্লাহ, গগন পানি মেঘমালাই 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 আল্লাহু আল্লাহ, পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, সূরা আর রহমান আকবর, সূরা ইখলাস, 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 কুরআন রো পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, গুঞ্জন শুনাই আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর ঝর্ণা,
গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা, সাগরের জোয়ার ভাটায় আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ তারা প্রবণ মেঘমালা, 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 আকাশ পাতাল জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় 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 আল্লাহ আল্লাহ, বিখরাজির পাতায় পাতায় আল্লাহ 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 আল্লাহ,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা সময় সময় আপনাদের কলগুলো আমরা শুনব, এসএমএসগুলো পড়ব, ফেসবুক পেজে যারা কমেন্টস করছেন তাদেরও নাম নেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়ে দোষ আমারও আছে, যখনই কোনো ব্যক্তি একটা ভুল করে, ভুল করার পরে সেটা ছোট হোক বা বড় হোক, ফ্যামিলিভাবে হোক, ফ্যামিলির মধ্যে হোক বা বাহিরের হোক, যখন সে বিষয়টা সমাধানে যাওয়ার জন্য আমাদের সমাজে এখনও এই রীতিনীতি আছে, যদি পারিবারিক বিষয় হয় তো মুরব্বী যারা আছে, বয়স্ক যারা আছে তাদেরকে ডাকা হয়, ডেকে তাদেরকে নিয়ে বসা হয়, বসে এরপরে দুই পক্ষের কথাটাই শোনা হয়, যদি ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় দুইও ভাই থেকে বিষয়টা জানে, উভয় পক্ষ থেকে মুরব্বী যারা বসেন, বিচার বলি আমরা বা সালিশ বলি আমরা, তো সেই সালিশের মধ্যে দুই পক্ষের কথাগুলো শোনা হয়, ছোট ভাই কী বলছে, বড় ভাই কী বলছে। আচ্ছা, বিচারকের যা ধারণা আসে দুই পক্ষের কথা শুনে এরপরে সেই মোতাবেক রায় দেওয়া হয়, আপনার দোষ বেশি বা আপনার দোষ কম, আপনি ছোট আপনি কথা কেন বলছেন, আপনি বড় হয়ে ছোট ভাইয়ের প্রতি কেন এমন জুলুম করেছেন, এভাবে করে সালিশে যারা বসে যা বা তারা মীমাংসা করার চেষ্টা করে। সালিশের শেষ মুহূর্তে একটা পর্যায়ে গিয়ে ভাই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়, তখন এক ভাই বলতে থাকে দোষ তো আমারই ছিল বা দোষ আমারও আছে, শুধু ওর একার দোষ না, দোষ আমারও আছে। তো আর এই অনুশোচনাটা, দোষ আমারও আছে, এটা কিন্তু একটা অনুশোচনা, এটা তখনই মানুষের মধ্যে সৃষ্টি হয় যখন সে তার অন্তরটা বিনয় নিয়ে আসতে পারে, যার অন্তরের মধ্যে বিনয় আছে সেই একমাত্র এই বিষয়টা নিতে পারে কি হ্যাঁ দোষ আমারও আছে। এক ব্যক্তি সে বিচার নিয়ে আসছে, তার বাবা এবং তার চাচা তাদের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া বলতে জায়গা সম্পত্তি হয়তো বা এইসব কিছু নিয়ে, তো সে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলার কাছে আসলেন, ইমামে আজমের কাছে আসলেন, এসে বললেন হুজুর আপনি তো সকল মানুষের মাসালা প্রদান করেন, যে যে সমস্যা নিয়ে আসে সবার মাসালা প্রদান করেন। বলল তুমি কেন আসছো, তোমার সমস্যা কি এটা বল। ইমামে আজম তো ফকির ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন, তো ওই আগত ব্যক্তি বললেন একটা বিষয় জানার জন্যই আপনার কাছে আসছি। সে বিষয়টা হলো আমার বাবা এবং আমার চাচা, তারা উভয় ভাই, যে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। তো তর্ক বিতর্ক হওয়ার কারণে আমার চাচার যে ছেলে আছে, অর্থাৎ যারা তো ভাই বা চাচা তো ভাই, তিনি বাবার পক্ষ হয়ে, অর্থাৎ ওই চাচার যার ছেলে তার পক্ষ হয়ে নিজের চাচার বিরোধিতা করা শুরু করলো, তর্ক করা শুরু করলো চাচার সাথে। যেহেতু চাচা অনেক বয়সে বড়, মুরব্বী মানুষ, তার সাথে তর্ক করাতে এর ভালো লাগেনি। এ বলতেছে আমার চাচা তো ভাই আমার বাবাকে বিভিন্ন ধরনের কথা বলছে, সে বলতে চায় বারবার, আবার তার বিবেক তাকে বাধা দেয়। ভাই ভাই ঝগড়া বাঁধছে, সেখানে আমি কীভাবে উত্তর দিই? আসলে কথাটা কিন্তু বাস্তব। শাহাদাত ভাই হয়তো অনেকবার দেখছেন, যখন আমরা দূরে থাকি, ঘর ছেড়ে ঢাকাতে থাকি বা নিজের শহর ছেড়ে অন্য শহরে থাকি, তখন বাড়িতে গেলে মাঝে মধ্যে শুনি চাচা ধমক দিছে বা বিভিন্ন কথা বলছে বা চাচাদের সাথে কোনো বিষয় নিয়ে তর্ক হয়েছে, যাওয়া আসা মোটামুটি এখন বন্ধ আছে বা কথাবার্তাও হয় না, রাগ করে আছে। আমি দূর থেকে গেলাম, আমার ব্যক্তিগতভাবে এটা ফিলিংস হয় কি, আরে আমি তো আসছি মাত্র দুই দিনের জন্য, এখন এসে দেখি আমার বাবা আমার চাচা ভাই ভাই তর্ক হয়েছে, ভাই ভাই কথা বলে না, রাগ করে আছে। আমি যদি কথা না বলি বিষয়টা খারাপ লাগে। কেন খারাপ লাগে? আমি তো দুই দিনের মেহমান, আমি তো দুই দিন পরে চলে যাব, কিন্তু ভাই ভাই তো মিল হয়ে যাবে, ভাই ভাই মীমাংসা হয়ে যাবে, কখনো এই বাজাবাজি থাকবে না। আজ না হয়তো কাল দুই ভাইয়ের মধ্যে মীমাংসা হয়ে যাবে, আজ না হলো ঈদের দিন তো হয়ে যাবে, ভাই ভাই মোলাকাত করবে, দেখা করবে, কোলাকুলি করবে, তাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে। রাগ করে ভাই ভাই বেশি দিন থাকতে পারে না, অন্তরটা কাঁদে ভাইয়ের সাথে কখন কথা বলবো। যাই হোক, তো আমরা যখন বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে যখন শুনি ঘরের মানুষের সাথে যে এমন হয়েছে এমন হয়েছে এমন হয়েছে, আমরা যাই না, তারাও আসে না, তখন আমি দূর বিদেশ থেকে বাড়িতে যাওয়ার পরে আমি যদি এই রাগটা ধরে বসে থাকি কে আমিও যাব না, এটা আমাদের মনে হয় ভুল হবে। এই কারণে তারা মিশে যাবে, তারা ভাই ভাই মিশে যাবে, মিল মহব্বত হয়ে যাবে, মীমাংসা হয়ে যাবে, কিন্তু আমি তো ফেসে গেলাম, আমি দুই দিনের মেহমান আসছি, পরবর্তী টাইমে এসে দেখব তারা আবার আসা যাওয়া আছে, তাদের মধ্যে আবার মহব্বত হয়ে গেছে, কিন্তু আমার খারাপ লাগবে না তখন বিষয়টা যে আমি তখন এসে তাদের কাছে যাইনি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করিনি, রাগ করে আছিলাম। তো এই যে একটা আকল বাঁধ, অর্থাৎ জ্ঞানী ব্যক্তির কাজ। তখন ওই ছেলেটা দেখলো কি আমার চাচাতো ভাই, তারা ভাই ভাই ঝগড়া লাগার কারণে আমার চাচাতো ভাই আমার বাবাকে বলছে, আমারও মন চায় বলি, আবার আমার বিবেক বাধা দেয়। বিবেক কি বলে? যে না, তুমি তর্ক করিও না, তুমি ওদিকে যাইও না, তারা ভাই ভাই, আজকে দুই ভাই তর্ক করতেছে, কালকে তারা মিশে যাবে, কিন্তু তুমি যখন তর্কের উত্তর দিবে তোমার চাচার অন্তরে তোমার নামটা গেঁথে যাবে। আমার ভাতিজা আমাকে এভাবে ধমক দিয়েছে, আমার ভাতিজা আমাকে কটু কথা বলেছে, আমার ভাইয়ের ছেলে আমাকে খারাপ ভাষায় গালমন্দ করছে, এটা চাচার অন্তরে গেঁথে যায়। তো আমি ইমামে আজম রহমতুল্লাহি তাআলাকে বললেন কি তারা তর্ক করে, আমার চাচাতো ভাই আমার বাবাকে বিভিন্ন ধরনের কথা বলে, এটা শুনে আমার উত্তর দিতে মন চায়, কিন্তু আমি কি করব? শরীয়ত কি আমাকে হুকুম দেয় কি আমিও তর্ক করি? ইমামে আজম রহমতুল্লাহি তাআলাই খুব সুন্দর উত্তর দিলেন যে তুমি একজন আলিম না, আলিম না হওয়ার পরেও তোমার মধ্যে এই বিষয়টা কাজ করে কি আমি আমার চাচার কথায় উত্তর দিব কি না, এটা ভেবে তুমি আমার কাছে আসছো মাসালা জানার জন্য। তো ইমামে আজম রহমতুল্লাহি তাআলা কয়েকটা পয়েন্ট এখানে দাঁড় করিয়ে দিলেন, যাতে কোনো ব্যক্তি বাবা আর চাচা তারা ভাই ভাই তর্ক হলে মানে আমরা যেন কথা না বলি, সন্তানরা যারা আছে তারা যেন উত্তর না দেয়। এই বিষয়টা উৎসাহ দিতে গিয়ে ইমামে আজম রহমতুল্লাহি তাআলা বললেন, দেখো তোমার চাচা তোমার বয়সে অনেক বড়, সে তোমার মুরব্বী, সে তোমার বুজুর্গ, সে তোমার চেয়ে বড়, নাম্বার এক, আত্মীয় না তারপরেও তোমার বয়সে বড়, সম্মান সে পাবে, তাকে সম্মান দিতে হবে, সম্মানের দিক থেকে তাকালেও তুমি তাকে কিছু বলতে পারো না। নাম্বার দুই, সে তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন চাচা, তুমি কিভাবে তার সাথে তর্ক করো, তুমি কিভাবে তার কথার উত্তর প্রদান করো, তুমি নিজের চাচার দিক হলেও তোমার চাচার কত অবদান তোমার মধ্যে আছে, সে তোমাকে ছোটোবেলায় লালন পালন করছে, কোলে তুলছে, নিচে এভাবে করে তিনি বিভিন্ন ধরনের কথা বোঝানোর চেষ্টা করলেন যে যদিও তোমার চাচা কিন্তু তারপরেও তার প্রতি তোমার অনেক দায়িত্ব আছে, চাচার কোনো কথায় তুমি উত্তর দিতে পারো না। এরপরে তিনি বললেন আরেকটা সম্পর্ক, তোমার বাবার ভাই, বাবার ভাই যখন বাবা ইন্তেকাল করে তখন চাচা যে আছে বাবার প্রতিছবি হয়ে তোমার সামনে দাঁড়াবে, বাবা যখন মারা যায় তখন চাচা বাবার প্রতিছবি হয়ে সামনে দাঁড়ায়, বাবা যখন মারা যায় তখন সন্তান চাচার দিকে তাকিয়ে বাবার কিছু দুঃখ কষ্ট বা বাবার শোকটা সে ভুলতে চেষ্টা করে চাচার দিকে তাকিয়ে। ইমাম আজম রহমতুল্লাহি তাআলা বিভিন্ন দিক থেকে ওই যুবককে বোঝানোর চেষ্টা করলেন, যাই হোক না কেন বাবা আর চাচা যখন যারা তর্ক করে বা তাদের মধ্যে মন মালিন্য হয়, তখন যেন আমরা চাচাকে কটু কথা না বলি, তাকে যেন বিভিন্ন ভাষায় বোঝানোর চেষ্টা না করি, কেননা তারা ভাই ভাই, আজ না হয় কাল মিশে যাবে বা মিলে যাবে। তো আমার কথার উদ্দেশ্য কি, দোষ তো আমারও আছে, দোষ আমারও আছে, যেহেতু দোষ আমারও আছে, বাবা আর চাচা ভাই ভাই তর্ক করছে, সেখানে আমার বাবারও দোষ আছে, সেখানে আমি বাবার পক্ষ হয় চাচাকে দুইটা কথা বলবো, ধমক দেবো। অনেক তো এমনও আছে আল্লাহ তালার পানা কি, একটা সময় আসে চাচার গায়ে হাত তুলে দেয়, চাচাকে বিভিন্ন ধরনের কথা বলে, ধমক দেয়, এরপরে আরও কত কিছু করে সমাজের মধ্যে আজকাল চলছে। কিন্তু ইমামে আজম রহমতুল্লাহি তালাল যে উদাহরণ দিলেন, তিনটা চারটা পয়েন্ট তিনি বের করে দিলেন, তোমার চাচা সে তোমার বয়সে বড়, তোমার চাচার প্রতি তোমার হক আছে, তোমাকে সে কোলে তুলে নিয়েছে ছোটোবেলায়, আদর করছে, অনেক আপ্যায়ন করছে তোমাকে, তোমাকে খিদমত করছে, তোমাকে দেখাশোনা করছে, এরপরে বাবা মারা যাওয়ার পরে চাচা তোমার বাবার প্রতিচ্ছবি হয় তোমার সামনে দাঁড়াবে, তাকে দেখে তুমি সব কিছু ভুলবে, অনেক বিষয় বোঝানোর পরে ওই ছেলেটা বললো কি, হ্যাঁ আমারও মনে মনে এটাই ধারণা ছিল আমি চাচাকে কিছু বলবো না। তো আমরাও যেন আমার দোষ আমারও দোষ আছে এই বিষয়টা নিয়ে নিতে পারি, যখন আমি এটা মেনে নিব হ্যাঁ আমারও দোষ আছে, তখন হাজারো প্রকারের ঘটনা ঘটে যায়। আপনি বাসের মধ্যে উঠছেন, আপনি যখন দুই পাশে সিট থাকে বাসের, মাঝখান দিয়ে যখন কোনো যাত্রী পিছনের সিটের দিকে যেতে চায়, তখন হয়তো বা ডানে বামে কারো না কারো পায়ে লেগে যায়। এখন যা যে বসা আছে সিটের মধ্যে, সে যদি এই ব্যক্তিকে ধমক দেয় কি, ঠিকমতো যেতে পারো না, আমার গায়ে তোমার পা লাগছে, আর যদি যে ব্যক্তি যায় সেও যদি ধমক দেয়, পাওটা কেন ছড়িয়ে বসে আছেন, একটু চাপিয়ে বসতে পারেন, এখান থেকে যাওয়া যায় না, তো দোষ তো আমারও আছে, আমি সাবধানে কেন গেলাম না, আর আমি সাবধানে কেন পাও রাখলাম না যেন কারো পার মধ্যে টাচ না হয়, তো দোষ আমারও আছে। যখন এই কথাটা আমি মেনে নিব, দোষ আমারও আছে, তখন দেখবেন হাজারো দোষ আমি খুঁজে পাবো আমার ব্যাপারে, অন্য ব্যক্তি ফ্রেশ থাকবে, অন্য ব্যক্তির ব্যাপারে আমার কোনো ধারণা আসবে না ইনশাআল্লাহ তাআলা। শাহরুখ ভাই চলে আসছেন, দু এক মিনিট কথা বলি, এরপরে নাতের দিকে যাব। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, কেমন আছেন?
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আজকের একটা বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, সমাজের মধ্যে যা আজকাল মানুষ মেনেই নিতে চায় না, ব্যক্তিগত জীবনে বলি বা পারিবারিক জীবনে বলি, সামাজিক জীবনে বলি, রাষ্ট্রীয় জীবনে বলি, আমরা এই কথাটা যেই পর্যায়ে গিয়ে বলি না কেন শাহরুখ ভাই, মানুষ মনে হচ্ছে কি মেনেই নিতে চায় না, আর সে কথাটা হলো দোষ আমারও আছে। আমি একবারে রাষ্ট্র থেকে বলে আসলাম ব্যক্তিগত জীবন পর্যন্ত, এখানে প্রতিটা শ্রেণীর লোক যদি এই শব্দটা নিজের মধ্যে স্থায়ীভাবে নিয়ে নিতে পারে, দোষ আমারও আছে, তাই না? তো আশা করা যায় যে শাহরুখ ভাই, ছোটোখাটো বিষয় যা আছে এগুলো আমরা কখনো মাইন্ডে নিব না, যে দোষ তো আমারও আছে, তাই না? আজকে আমি এই বাসের মধ্যে ওঠার ব্যাপারে, পা লাগার ব্যাপারে একটু উদাহরণ দিলাম, দোষ আমারও আছে, তাই না? এরপরে বাবা চাচার মধ্যে তর্ক হয়, সেখানে দোষ বাবারও আছে, যেই অ্যাঙ্গেল থেকে দেখি না কেন, যেই দিক থেকে দেখি না কেন, প্রতিটা বিষয়ের দিক থেকেই যদি আমি এটা ভাবতে পারি দোষ আমারও আছে, তবে এই যে ফেতনা ফ্যাসাদ, ঝগড়া বিবাদ সমাজের মধ্যে অশান্তি বিরাজ করছে, এগুলো আশা করা যায় ধীরে ধীরে দূর হয়ে যাবে। জি, দূর হয়ে যাবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আপনি যে বিষয়টি আজকে আমাদের আলোচনার মধ্যে নেওয়া হয়েছে, দোষ আমারও আছে, আসলে দর্শক শ্রোতা এবং জাকির ভাই, আমরা যদি দেখতে যাই, আপনি যেটা বলেছেন যে সমাজের একেবারে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত, এবং যদি বলতে যাই রাষ্ট্রীয় থেকে পারিবারিক জীবন পর্যন্ত, প্রত্যেকটা শ্রেণীর মানুষেই, আর আল্লাহ তাআলা তার বান্দা যারা রয়েছেন প্রত্যেকটা মানুষ কিন্তু কি রয়েছে, দোষে গুণে রয়েছে ভরপুর। কেননা একজন মানুষের কাছে কিছু দোষ ত্রুটিও থাকতে পারে, আবার তার মধ্যে ভালো গুণও রয়েছে, এমন নয় যে সে পুরোপুরি ভালো, এমন নয় যে সে পুরোপুরি আবার খারাপ, এমনটা নয়। এখন সমাজের মধ্যে একটা ট্রেন্ড যেটা হয়েছে, সেটা হচ্ছে যদি আমরা কারো কোনো ফল দেখে ফেলি, এখন যদি তার ফলটা আমার সামনে চলে আসে, তখন আমি তার সামনে ব্যাস আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিই, কিন্তু ওই ব্যক্তি যে দেখিয়ে দিচ্ছে সে চিন্তা করে না যে যখন আমি তার দিকে এই একটা আঙ্গুল দিচ্ছি, তিনটা আঙ্গুল কিন্তু আমার দিকেই চলে আসছে,
ইশারা করছে।
তার মানে এটা দ্বারা নির্দেশ করা হচ্ছে যে দেখুন, পূর্বকার যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ, এরপর যারা বুজুর্গানে দিন ছিলেন, ইনারা কিন্তু কখনো অন্য মুসলমানের দোষ ত্রুটিটা খুঁজে বেড়াতেন না। সর্বপ্রথম যেটা ওনাদের মাইন্ডে আসতো যে দোষ আমারও আছে, আমার মধ্যে কি রয়েছে, আমার মধ্যে কি ত্রুটি রয়েছে সেটা খুঁজে বের করতেন এবং সেগুলোকে খুঁজে বের করে সংশোধন করার চেষ্টা করতেন। কিন্তু যদি অগোচরে কোনো মানুষের দোষ ত্রুটি ইনাদের সামনে প্রকাশ পেয়ে যায় যেহেতু ইনারা আল্লাহ তাআলার নেক বান্দা, যেমন ইমামা আজম আবু হানিফার কথা আপনি বললেন যে ইমামা আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার তিনি মানে অজু করছিলেন, তা ওই সময় এক বান্দা মানে অজু করার জন্য অন্য বান্দাও আসছিল, অনেকটা ঘটনা এরকম যে ওই সময় ওই বান্দা যখন অজু করতে আসছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা কাশফের অধিকারী বানিয়েছিলেন,
জি জি,
তিনি মানুষদের কলব এটা পড়তে পারতেন এবং ইনার মধ্যে কি দোষ রয়েছে কি ত্রুটি রয়েছে এটা কিন্তু তিনি
প্রকাশ পেয়ে যেত
ইনার সামনে। তো ওই ব্যক্তি যখন আসলেন এক ব্যক্তি তখন বললেন যে তোমার মধ্যে এই ত্রুটি রয়েছে এগুলো কি করো না, তুমি তওবা করে নাও। ওই ব্যক্তি অবাক হয়ে গেল যে এটা তো মিলে গিয়েছে আসলে ইনি কি বলেছে। তো এভাবে যখন আরেকজন ব্যক্তি আসলো সেই ওনার দোষ ত্রুটিগুলো আবার প্রকাশ পেয়ে যাচ্ছে, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলা তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি আমাকে এই কেমন ক্ষমতার অধিকারী বানিয়ে দিয়েছো যে মানুষের যেগুলো ত্রুটি রয়েছে দোষ রয়েছে এগুলো আমার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে, আমি চাই না যে মানুষের ওই দোষ ত্রুটিগুলো আমার সামনে প্রকাশ পেয়ে যাক। তাহলে দেখুন ইমাম আজম আবু হানিফা কেমন বান্দা ছিলেন যে মানুষের দোষ ত্রুটি ইনাদের সামনে প্রকাশ হওয়াটা পর্যন্ত নিজেদের পছন্দ করতেন না। তো ইনারা আসলে অনেক তাকওয়াবান, অনেক অধিক উচ্চ পর্যায়ের এক বান্দা ছিলেন। তো ইনারা চিন্তা করতেন যে ওই ওই ব্যক্তির দোষ রয়েছে, ঠিক আছে আমি দেখছি, কিন্তু এই দোষটা আমারও তো থাকতে পারে। যেমন সমাজে আপনি যেটা বলেছেন যে বাসে হয়তো বা কারো ধাক্কা লাগলে ঘেঁষাঘেঁষি হলে কেউ বলে মানে অপর যে কোনো একজন বলে ফেলে,
চোখে দেখেন না
এরকম বলে ফেলে। এছাড়াও ধরেন পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে মানে যদি দ্বন্দ্ব লেগে যায় তখন বলে ফেলে, মানে দেখিয়ে দেয় বিভিন্ন বিষয় যে তোমার এটা দোষ রয়েছে। আসলে তখন চিন্তা করা উচিত যে ওই ব্যক্তির যে দোষটা রয়েছে সেটা আমার মধ্যে আগে রয়েছে কি না। যদি এটা উপলব্ধি করা যখনই আমাদের মধ্যে চলে আসবে তখন দেখবেন যে পুরো পরিবার সংশোধন হবে, পুরো সমাজ সংশোধন হবে, রাষ্ট্রটাও ইনশাআল্লাহ সংশোধন হবে।
তাহলে
বিষয় ইনশাআল্লাহ আমরা হাদিস শরীফ শ্রবণ করবো ইনশাআল্লাহ।
আজকে লং টাইম দর্শকের সাথে থাকবো আজকের অনুষ্ঠানে, প্রতিদিনের মতোই থাকবো, অনেক বিষয় আজকে জানতে পারবো, অনেক বিষয় জানা হবে, এই বিষয় সম্পর্কে অনেক হাদিসে কারিমাও আমরা জানার আজকে চেষ্টা করবো। সাদাত ভাই ফেসবুক পেজে যারা আছেন আমাদের সাথে, কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে, তিনিও আজকের অনুষ্ঠানে কমেন্টস করেছেন আজকের বিষয় নাকি তার কাছে খুব ভালো লেগেছে, জিজ্ঞাসা করেছেন সবাই কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। হাসান মিরাজ ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন ফেসবুক পেজে কমেন্টস করেছেন। এরপরে হেলাল রেজা কাদেরী ভাই আমাদের সাথে আছেন, চুনারুঘাট থেকে অনুষ্ঠান তিনি দেখছেন মাশাআল্লাহ। আরেকজন বললেন মাশাআল্লাহ দিনাজপুর থেকে দেখছি, আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন, আপনার দোয়া আপনার হকের উপর আল্লাহ কবুল করেনি। শাকিল ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে আর একজন লেখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু, হুজুর আপনাদের মাদানি ফুলগুলো খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। জাবেদ ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। এরপরে আমাদেরকে যারা এসএমএস করেছেন তাদেরও অনেকের এসএমএসগুলো আমাদের সাথে আছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন, অনেকদিন পর আমার প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ দেখছি, খুব মদিনা মদিনা লাগছে মাশাআল্লাহ। অনেকদিন পরে কেন দেখতেছেন এটা আমার ভুল না আপনার ভুল একটু ভাবেন, অনেকদিন পরে দেখবেন না, প্রতিদিন দেখার চেষ্টা করবেন আরও বেশি ভালো লাগবে। রাজশাহী থেকে একজন দেখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতু, জাকির ভাই আপনারা সবাই কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ। জাকির ভাই চট্টগ্রাম স্টুডিওতে দেখে মদিনা মদিনা লাগছে, আজকের বিষয়টা খুবই সুন্দর নিয়েছেন, শাহাদাত ভাইয়ের কাছে এটি কালাম শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ইনশাআল্লাহ তাআলা যারা আছেন সাথে আপনাদেরকে রাখবো। দুই একটা কল নিচ্ছি, এরপরে আমরা ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করব। জি আমাদেরকে দর্শকের কল শুনিয়ে দিন।
কিছু বুঝলেন যারা জামাল বল, দেখি খুব ভালো লাগে, মাদানী চ্যানেল না সবসময় সালামে লিখাই।
আচ্ছা, জামালপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, মাদানী চ্যানেল খুব ভালো লাগে, সবসময় দেখবেন, নেকির দাওয়াত দিবেন, অন্যদেরকে দেখতে বলবেন, নিজের পরিবার পরিজনে যারা আছে তাদেরকেও দেখার জন্য উৎসাহ প্রদান করবেন, তারাও যেন কিছু শিখতে পারে মাদানী চ্যানেল থেকে ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইসলাম, ইনফরমেশন থেকে বলছি।
জি
আপনাদের মাদানী চ্যানেল দেখে আমি খুব মুগ্ধ হয়েছি ইনশাআল্লাহ, আমার খুব ভালো লাগে। আমাদের ভিতরে যে ভুল ত্রুটি ছিল এটা হয়তো আমরা সংশোধনের দিকে আসছি ইনশাল্লাহ, মাদানী চ্যানেল দেখে বাড়ির সবাই আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে আমরা সকলে আপনাদের মাদানী চ্যানেল দেখি এখন। আরো অনেক লোককে বলছি মাদানী চ্যানেল দেখো, তোমার সব সকলের ভুল ভেঙে যাবে, কথা করবেন আমাদের জন্য একটু।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নীলফামারী থেকে আপনি আমাদেরকে কল করেছেন, খুব সুন্দর একটা অভিমত আপনি দিলেন। মাদানী চ্যানেল দেখে আমাদের যা পরিবর্তন হয়েছে এর বিষয়ে কিছু বললেন, শুধু আপনার নয়, শুধু দিনাজপুরে নয়, শুধু নীলফামারীতে নয়, আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে আজ মাদানী চ্যানেলের এক প্রশংসা ছড়িয়ে পড়েছে। এই জন্য যে মানুষ কিছু শিখতে পারছে, মানুষ কিছু জানতে পারছে, মানুষ কিছু ভালোটা ভালো জিনিসটা খুঁজে পাচ্ছে আলহামদুলিল্লাহ। হাজারো মানুষের পরিবর্তন হয়েছে, হাজারো মানুষ ইলমে দিন শিখতে পারছে আলহামদুলিল্লাহ। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট থেকে। আপনাদের খবর অনেক সুন্দর লাগে, আমি একটি নাব শরীফ শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হতাম।
আচ্ছা, খুব সুন্দর লাগে অনুষ্ঠান মাদানী চ্যানেল, আর আপনি একটি নাচ শুনতে চেয়েছেন, নাচ তো হাজার হাজার নাচ, কোনটা শুনবেন আপনি তাও যদি জানাতেন আমাদের জন্য সুবিধা হতো, আমরা শোনাতে পারতাম। এরপরে শাহাদাত ভাই নিজের মতো একটি নাচ আমাদেরকে এখন শোনাবেন, আমরা শুনি, এরপরে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। আজকের বিষয় দোষ আমারও আছে। জি শাহাদাত ভাই।
ইনশাআল্লাহ আমার বাপা আমির আলী সুন্নত দামাত বরকাতুল আলিয়ার একটি লিখিত কালাম ইনশাআল্লাহ, যেটি বাংলা কাব্য ইনশাআল্লাহ পড়ব।
আমারি মনে এ বাসনা, আমারি মনে রে বাসনা, শুধু দেখিব মদিনা, আমারি মনে এ বাসনা, আল্লাহ আমারি মনে এ বাসনা, শুধু দেখিব মদিনা, ডেকে নাও না প্রিয় নবী, তুমি মরে মদিনায়, ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনায়, আসি যেন জলে ভেজা আল্লাহ, আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনা, আমারি মনে এ বাসনা, আল্লাহ আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনা, আমায়াল্লা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনা, গিয়ে সে থাই হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, শুধু দেখব মদিনা, মদিনার বিরহ কাথর করেছে হে প্রিয় নবী, মদিনার বিরহ কাথর করেছে হে প্রিয় নবী, হৃদয় মন সব কি শান্তি পাবে গেলে মদিনা, আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা তিনি যদি চান দিবেন মন দয়াল নজর মোর প্রাণে আল্লাহ তিনি যদি চান দিবেন মন দয়াল নজর মোর প্রাণে চোখের দ্বারাই বইবে নদী আল্লাহ চোখের ধারাই বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার জীবনে একবার দিদার দিও আল্লাহ জীবনে একবার দিদার দিও দন্ত করো আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে আল্লাহ মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজে নিচে ঘুরব কত ধারে দারে আল্লাহ ঘুরব কত ধারে দারে শাহি সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা
আমিন আমিন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে কবুল করে নিক। দোয়া করি আল্লাহ তাআলা একদিন যেন সেই দিন নসিব হয়ে যায় আমাদের, সেই সময় সেই ওয়াক্ত যেন আমাদের নসিবে চলে আসে, কেউ না কেউ এসে বলবে হয়ে গেছে তোমার, তোমার আয়োজন হয়ে গিয়েছে, তুমি তৈরি হয়ে যাও, মদিনার ডাক তোমার চলে আসছে। নবীর রওজা না দেখে যেন আশেকে রসুল থাকতেই পারে না, নবীর রওজা না দেখে যেন আশেকে রসুল অন্য কিছু ভাবতেই পারে না। আল্লাহ তাবারক ও তাআলা সকল আশেকানে রসুলের তকদিরে নসিবে ভাগ্যে লিখে দেখ কখনো না কখনো মদিনাতুল মানওয়ারায় রওজায় আনোয়ারে হাজিরা দেওয়ার জন্য আশেকে রসুলের নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করে নিক। যে শব্দটা আজকে আমরা যে বিষয়টা বলি, যে ওয়ার্ডগুলো মিলিয়ে আমরা আজকের বিষয়টা রেখেছি, দোষ আমারও আছে হয়তো বা, যদি আমরা খুঁজি বা দর্শক শ্রোতা যারা আজকে আমাদের সাথে আছেন হাজার হাজার দর্শক, তারা হয়তো আমার কথার সাথে হ্যাঁ বলবে, যদি ওই দিন এই কথাটা বলে সেখান থেকে চলে আসতাম আজকে এত বড় বিদ্বেষ, এত বড় আত্মীয় সম্পর্কটা নষ্ট হতো না। সেই দিন যেদিন কারোর সাথে তর্ক হয়েছে আর সেদিন যদি বলতাম দোষ আমারও আছে, যদি ওখান থেকে বলে চলে আসতে পারতাম, ভাইয়ে ভাইয়ের সাথে তর্ক হয়েছে যদি ওই সময় এই কথাটা বলতে পারতাম দোষ আমারও আছে, হয়তোবা এই সুন্দর সম্পর্কটা নষ্ট হতো না। যদি বাবা সন্তানের সাথে যখন কোনো বিষয় নিয়ে অমিল হয়েছে, তখন যদি সন্তান বলতে পারতো দোষ আমারও আছে, যদি সেটা বলে চলে আসতে পারতো, হয়তো বা বাবার সন্তানের যে সুসম্পর্কটা সেটা নষ্ট হতো না, মা সন্তানের সুসম্পর্কটা নষ্ট হতো না, বন্ধু বন্ধুর সুসম্পর্কটা নষ্ট হতো না, যদি সেই কথায় সেই তর্কের সময় শুধু একটা শব্দ ব্যবহার করতে পারতাম আমরা, দোষ আমারও আছে, হয়তোবা এই সুন্দর সম্পর্কগুলো আজ নষ্ট হতো না। না বলার কারণে এই সুন্দর সম্পর্কগুলো আমাদের নষ্ট হয়ে গিয়েছে। আজ থেকে আমরা নিয়ত করে নিই কি এই কথাটাই বলবো, বাস দোষ আমারও আছে। শাহরুখ ভাই কিছু মাদানি ফুল।
জাকির ভাই, আসলে দেখেন আপনি যেটা বলেছেন যে দোষ আমার আছে, সেটা যদি সে অকপটে স্বীকার করে নিতে হয়তো বা এই সম্পর্কগুলো নষ্ট না, কিন্তু তার চেয়ে উত্তম হচ্ছে যখনই এইভাবে তর্কে লিপ্ত হবে তখন যদি আমরা চুপ হয়ে যাই যে কোনো এক পক্ষের, যে যার হয়তো বা ইনার দোষ রয়েছে, কিন্তু আমি যদি আমার পক্ষ থেকে চুপ হয়ে যাই, কেন হাদিসে মুবারকার মধ্যে রয়েছে এক চুপ শতশোক, কেন যেহেতু চুপ থাকবে সেই কিন্তু নাজাত পাবে। তো দেখুন, এই নাজাত পাওয়ার একটা মাধ্যম হচ্ছে চুপ, এবং শুধু চুপ থাকলে নাজাত পাওয়া যায় তা নয়, বরঞ্চ যে ঝগড়া বিবাদ, যে এই একে অপরের মধ্যে তর্কে লিপ্ত হওয়ার বিষয়টা রয়েছে, সেটাও পর্যন্ত কী হয়ে যায়, সম্ভাবনা যেটা থাকে সেটা দূর হয়ে যায়। আসলে দেখেন, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন,
যে
এই বিবেক দিয়ে সে নিজেকে চিন্তাভাবনা করবে কোনটা ভুল কোনটা দোষ, তাকে জাস্টিফিকেশন করার জন্য এই বিবেকটা দিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন পাকের মধ্যে সূরা কিয়ামার 5 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে মানুষ নিজেই তার সম্পর্কে ভালো জানে।
জি,
তো দেখুন, আমি যখনই কারো আঙ্গুল দিয়ে কোনো কিছু দেখিয়ে দিব, তখন সেই বিষয়টা নিজের মধ্যে আছে কি না সেই বিষয়টির নির্দেশনা কিন্তু আমার দিকে চলে আসছে, কেন আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ নিজেই কিন্তু তার সম্পর্কে কি জানে ভালো জানে। শুধু এটা নয়, হাদিসে মোবারকার মধ্যে এটাও এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে লোকেরা, তোমরা নিজেরা পরকালে হিসাব নিকাশের পূর্বেই নিজেদের হিসাব নিকাশটা করে নাও, মানে নিজেদের যেগুলো দোষ রয়েছে যেগুলো ত্রুটি রয়েছে এগুলো হিসাব নিকাশ করে নাও, কেননা কাল কিয়ামত যখন সংগঠিত হবে, যখন হিসাব নিকাশের জন্য ডাকা হবে, তখন হয়তো বা এর কারণে তোমার হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে।
আল্লাহ,
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যে মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ থেকে কি করবে, প্রতিটি বিষয়ের হিসাব নিকাশ করবেন। ওই ওই দিন কিন্তু, আজ যে আমি দেখিয়ে দিচ্ছি অন্যের দোষটা, ওই দিন কিন্তু আমি আপনার দোষ ত্রুটিও সেটা গোপন থাকবে না, সেটা সবার মাঝে সমস্ত আম্বিয়া কিরাম সমস্ত কুল কায়েনাতের যত আল্লাহ তাআলার বান্দা রয়েছেন ওই দিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবে, সবার সামনে সেই দোষ ত্রুটি প্রকাশ হয়ে যাবে। এমন নয় যে যে আমি আপনি পুরোপুরি 100% পিওর রয়েছি। হাদিসে মুবারকার মধ্যে জাকির ভাই এসেছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইরশাদ করেন আপনার তাফসীরে কুরতুবীর মধ্যে যে মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না, কেননা যে ব্যক্তি মুসলমানের দোষ অনুসন্ধান করে আল্লাহ তাআলা তার দোষ অনুসন্ধান করেন। এবং এটাও বলেছেন যে আল্লাহ যার দোষ অনুসন্ধান করেন তাকে নিজ গৃহ লাঞ্ছিত করে দেন। তো চিন্তার বিষয় এটা দর্শক শ্রোতা, দেখুন যে আমি যখনই অন্যর দোষ ত্রুটি খুঁজি, তাহলে আল্লাহ তাআলা এখানে হাদিসে মুবারাকায় সরাসরি বলে দিচ্ছে যে তখন আল্লাহ তাআলা কি করেন, ওই বান্দাকে অপছন্দনীয় পছন্দ করেন না, এবং তার দোষ ত্রুটিও আল্লাহ তাআলা একদিন কি করে দেন, মানুষের সামনে প্রকাশ করে দেন। তো তাহলে ভাবা উচিত যে আমি আজকে হয়তো বা ইনি একটা ভুল করেছে, একটা মানে কোন একটা ফল্ট করে বসেছে, কিন্তু তাই বলে আমি এই দোষটা সরাসরি তাকে দেখিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। কেননা এতে করে যদি আসলে এমন পরিস্থিতি অনেক সময় হয়ে যায় যে দেখুন, 2-3 জন বন্ধু বান্ধব মিলে আড্ডা করছি, হয়তো বা সে বলার মধ্যে একটা স্লিপ অফ টাং মিস্টেক হয়ে গিয়েছে কথা বলার মধ্যে, এমন হয়ে যায় যে আমরা ঠাট্টা করে ওই বন্ধুকে 2-3 জনের মাঝখানে কি করে বসে
অপমান
মানে ঠাট্টা করে ফেলি, মস্করা করে ফেলি, কিন্তু আসলে ওই বন্ধু যাকে নিয়ে এই মস্করা ঠাট্টা করা হচ্ছে তার যে দোষ কিন্তু বলা হচ্ছে সবার সামনে, সে কিন্তু আসলে মনে মনে একটা কিন্তু কষ্ট পায়। আর মুসলমানের মনে
ওই ব্যক্তি না, সেটা আমার ব্যাপার,
ওই
আমার ব্যাপার হয় না। যদি আমাকে কেউ 2-3 জনের সামনে সংশোধন করতে চায়, সোজা একটা হিসাব না, আমার কোনো একটা ভুল আছে, তো 2-3 জনের সামনে যদি কেউ বলে জাকির ভাই এই বিষয়টা যদি আপনি এমন না করে এমন করতেন, আমার লাগে কিন্তু,
অবশ্যই
নফসানিয়া তো সবার মধ্যে আছে না, লাগে, এটা সংশোধন করছে ও ব্যক্তি আমার ভালো করছে, তারপরেও লাগে। আর যদি তার দোষগুলো ধরা হয়, আর যদি সেটা জেনারেল কোনো ব্যক্তি হয়, আর সাধারণ মানুষ হয়, তাদের তো আরও বেশি লাগে, যারা এই বিষয়ে জ্ঞান না রাখে তাদের তো আরও বেশি খারাপ লাগে
যে
কেন আমাকে সবার সামনে
অপমান করলো। তো আসলে মুসলমানের মনে কষ্ট দেয় এটা কিন্তু অনেকবর জঘন্যতম গুনাহ,
রাইট রাইট,
এবং এটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ একটা। শুধু তাই নয়, জাকির ভাই হাদিসে মুবারকার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে আপনি দেখুন যে তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা খুবই মন্দ কথা, এবং তোমরা অন্য দোষ খোঁজ করো না, হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, পরস্পর বাই হয়ে যাও, সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসে মুবারকার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদশা যদি কোনো প্রজাদের দোষ খোঁজ করে তখন তাদেরকে ধ্বংস করে দেয়, এবং তাদেরকে ধ্বংস করে, এটা আবু দাউদ শরীফের হাদিসে মুবারকা। তো এই হাদিসে মুবারকাগুলো শুনে যে জাকির ভাই আমার মধ্যে যেটি পার্সোনালি আসছে যে দেখুন আমি আজকে থেকে যদি এর পূর্বেও যদি আল্লাহ মাফ করুক যদি করে থাকি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের বরকতে আমার আমির আহলে সুন্নত আমাকে আপনাকে এটা শিখিয়েছে যে যখন আমার সামনে কোনো মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ পেয়ে যায় তখন ওই মুসলমান ভাইকে সেই দোষ সম্পর্কে বলার আগে প্রথমে নিজে চিন্তা করি যে আমার মধ্যে আসলে কি ওই যে ত্রুটিটা তার মধ্যে প্রকাশ পেয়ে গিয়েছে সেটা আমার মধ্যে রয়েছে কি
আছে কিনা,
তো তখন একটা সংশোধনের ব্যবস্থা মিলে যায়। এবং শুধু এটাই না, আমির আহলে সুন্নাহ আরও সুন্দরভাবে যদিও দোষ প্রকাশ হয়ে যায় এটাকে সংশোধন করার জন্য সুন্দর একটা পন্থা আমাদেরকে দিয়ে দিয়েছেন 72 নেক আমলের মধ্যে। হ্যাঁ, আপনার কোনো মুসলমান ভাই দোষ প্রকাশ পেয়েছে, আপনি এনাকে ব্যক্তিগতভাবে
বুঝান,
এমন নয় যে আবার তাকে ডিরেক্টলি আপনি সেটা ইন্ডিকেট করবেন, কারণ এভাবে যদি ডিরেক্টলি কিছু বলা হয় কোনো মুসলমান ভাইকে মনে কষ্ট আসে। তো এই একটি ঘটনা এভাবে এসেছে হাদিসে রেওয়ায়েতের মধ্যে, একবার হজরত এই ওমর রদিয়াল্লাহু তাআলা এবং একবার আমর রদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবী রদিয়াল্লাহু তাআলা এনার কোথাও যাচ্ছিলেন, তো দেখতে একটা গৃহের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন দেখলেন ওখানে অনেকটা আওয়াজ আসছিল, তো এনারা যখন গৃহের সামনে গেলেন, সামনে গিয়ে দরজা করাঘাত করলেন, শুনতে পেলেন যে ওখানে গান বাজনা হচ্ছে একজন, এবং একজন মহিলা এবং একজন পুরুষের আওয়াজ শুনলেন। তো ওখানে গান করছিল ওই মহিলাটি, তো করাঘাত করাতে যেহেতু উনি তৎকালীন ওই সময়কার কি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা ছিলেন, তো খলিফা এসেন শুনেছে এটা শুনে ইনারা দরজা খুলে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই লোকটিকে বললেন যে এই মহিলাটিকে এবং এখানে এত আওয়াজ কেন হচ্ছে, তখন লোকটি বললেন যে ইনি হচ্ছেন আমার স্ত্রী, এবং ওই মহিলাটি কি করছিলেন তখন ওনাকে গান শোনাচ্ছিলেন এবং ওনার হাতে একটা পেয়ালা ছিল যে হয়তো বা শরবত পান করেছে এমনটাই হবে। তো তখন এটা বলার পর যখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটিকে জিজ্ঞেস করলেন আপনি কি করছেন, আমি ওনাকে গান শোনাচ্ছিলাম। তো এটা বলার পর ওই মহিলাটি তিনটা কবিতার পঙ্ক্তি আবৃত্তি করলেন, এই আবৃত্তি করার পর সাথে সাথে ওই যিনি পুরুষ ছিলেন তিনি বলে উঠলেন যে দোষ খোঁজ করো না, এটা বলে উঠলেন। এটা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই গৃহ থেকে প্রস্থান করে নিলেন, মানে আর কোনো আর কিছু বলেনি নাই। তো এই ওয়াকিয়া থেকে এটা শোনা যায় যে দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কিন্তু ওনাদের দোষ প্রকাশ পেয়ে গিয়েছে, ওনার সাথে অন্য একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলাহু ছিল, তাহলে উনি যদি চাইতেন কিন্তু ওই খলিফা ছিলেন উনি চাইলে ওনাদেরকে ওখানে দাঁড়িয়ে কিন্তু কি করতে
পারতেন,
সেই শাস্তি দিতে পারতেন, অথবা যে দোষটা করেছে সেটা কিন্তু বলে ফেলতে পারতেন সংশোধন করার জন্য, কিন্তু তিনি সেটা করেন নাই। উনি সেখান থেকে প্রস্থান করেছেন, চলে এসে চিন্তা করেছেন যে ইনি যেটা বলেছেন এটা তো আমার মানে অন্তরের মধ্যে লেগেছে যে দোষ খোঁজ করো না, আমার মধ্যে এরকম দোষ রয়েছে কিনা। ইনারা তো দোষ থেকে মুক্ত রয়েছেন, সাহাবা ইকরাম যিনি ওমর রাদিয়াল্লাহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি, ইনারা তো দোষ থেকে মুক্ত রয়েছেন। তো ওনাদের অবস্থা যদি এরকম হয় যে ইনারা মানুষের দোষ দেখার পরও সেটাকে গোপন করে ফেলতেন, সেটাকে সংশোধন করার জন্য সবার সামনে বলতেন না এবং গোপন করে হয়তো বা সংশোধন পার্সোনালি করতেন, নিজে এই অন্য কারোর সামনে করতেন না, তাহলে ওনাদের মন মানসিকতা যদি এমন হয়ে থাকে আমাদের কেমন হওয়া উচিত?
আল্লাহ তাদের সৎকায় আমাদেরকেও এমন চিন্তাভাবনা এমন ইচ্ছা শক্তি আমাদেরকে আল্লাহ দান করুক। আমরা নিজে আচ্ছা যখন আমরা এক অপরের দোষ খুঁজবো এটা তো অনেক বড় গুনাহের কাজ, অপরের দোষ খোঁজা, সে কিভাবে খায়, কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে পড়ে, কিভাবে বলে, এভাবে দোষ খোঁজা এটা ঘোরা, এটা অনেক বড় গুনাহের কাজ। আমাদের বিষয় বা আমরা যেটা বোঝাতে চাই দর্শকের সেটা হলো কি আমার বিনয় কোথায় গেল, আমার বিনয় কোথায় গেল যে আমি একজনের সাথে তর্ক লাগলো সেখানে আমি বলবো দোষ আমার ভাই, ঠিক আছে সরি ভাই আপনার দোষ না দোষ আমার, এটা বলে যদি চলে আসি, আর সেটার উল্টা দিক যদি হয় আরও আমি উল্টা মানুষের দোষ খুঁজি, তো সেখানে কোথায় বিনয় আর কোথায় দোষ খোঁজার একজন ব্যক্তি? হাদিসে পাকের মধ্যে আসছে না কি তুমি কোনো মুসলমানের দোষ প্রকাশ করবে কেয়ামতের দিন আল্লাহ তোমার দোষ প্রকাশ করে দিবেন, হাদিসে মোবারকার মধ্যে আসছে। তো দোষ খোঁজা তো দূরের কথা, আগে নিজের দোষটা দেখি যে আমার কি দোষ রয়েছে। দর্শকের কিছু কল
জি
SMS এর দিকে যাবো, এরপরে ফেসবুক পেজে কমেন্টসগুলো পড়ি। দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন লিখলেন যে খুব সুন্দর একটি বিষয় নিয়েছেন, দোষ আমারও আছে। যদি এই কথাটা বা এই বিষয়টা সবার অন্তরে বসে যায় যে দোষ আমারও আছে, হয়তো বা আমাদের দেশে দোষী ব্যক্তি আর থাকবে না। আল্লাহ এমনই করুক, দোষী ব্যক্তি আর থাকবে না, কেননা প্রত্যেকটা ব্যক্তি নিজের স্থান থেকে বলবে দোষ আমারও আছে। আজকে কোন সাইকেল রিক্সাওয়ালা নিজেদের সাথে যখন টাচ হয়ে যায় বা একটা আরেকটার সাথে ধাক্কা লেগে যায়, তো যেভাবে যেমন একটা রিক্সার মধ্যে বসলাম, পিছন থেকে আরেকটা রিক্সা এসে জ্যামের মধ্যে বারবার ধাক্কা দেয়, বারবার পিছন থেকে টাচ লাগে, তো সামনে রিক্সাওয়ালা পিছনে রিক্সাওয়ালাকে এমনভাবে দেখে, যদি সে দেশের প্রধানমন্ত্রী হতো হয়তো বা রিক্সাওয়ালাকে সাথে সাথেই শাস্তি দিত, আর না হয়তো এমন একটা ব্যবস্থা নিত, তার ফেইজের এমন একটা অবস্থা করে নেয় আমার রিক্সা কেন ধাক্কা দিলি তো এই তা সেই, অর্থাৎ সে এমন ভাব একটা দেখায়। আবার মোটরসাইকেল যদি সাইড না পায় বা কারোর সাথে যদি ধাক্কা লেগে যায়, তো মোটরসাইকেলে যে ড্রাইভার থাকে তার বিহেভ এমন থাকে মনে হয় কি পুরাটা দুনিয়া উল্টে দিবে, সে এমন একটা ভিহেভ তার মধ্যে কাজ করে, ফেজের কাটিং ফেজের স্টাইলটা এমন করে দেয়, কেন একবার ভাবতে পারি না কি দোষটা তো আমারও আছে, দোষ আমারও আছে, সামনের যে রিক্সাটা আছে আমার রিক্সা গিয়েও তো তার সাথে ধাক্কা খায় টাচ লাগে, তো যদি সামনের ড্রাইভারটা যদি আমাকে ধমক দেয়।
আসলে জাকির ভাই মানে এক হাতে কখনো কি
বাজে তালি বাজে না,
ঠিক আছে, যে আপনি যেটা বলেছেন যে বিষয়টা যে আমরা দেখতে পাই এখন বিশেষ করে যে অনেক যুবক ভাইয়েরা মোটরসাইকেল নিয়ে মানে হয়তো বা চালানোর সময় একে অপরের সাথে যখন ধাক্কা লেগে যায় বা কোনো একটা রিক্সার সাথে বা কোনো প্রাইভেট কারের সাথে, এমনও ঘটনা দেখেছি কিছুদিন পূর্বে, মানে ব্যাপার অভাবে গাড়ি চালাচ্ছিল যুবক ভাইয়েরা, গাড়ি চালানো ওনারা কিন্তু মানে যেটা আইন দেশের যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ করেই কিন্তু গাড়ি চালাচ্ছিল, তো গাড়ি চালানোর পর যিনি একজন সামনে কার ছিল সেই কার তাকে সাইড দেয় নাই বা সাইড দেওয়ার মতো দিতে পারে না, মনে পড়ছে স্পেস ছিল না, এটা কেন দেয় নাই, সেই যুবক ভাইয়েরা কি করলো খুব দ্রুত আরো মানে এর চেয়ে আরো বেশি দ্রুত গাড়ি চালিয়ে যে কোনো ভাবে সাইড নিয়ে এসে সামনে গিয়ে ওই ড্রাইভারকে ধরে ফেললো এবং ধরে হেনস্ত করে বের করে বললো যে মানে অকট্ট ভাষা গালি গালাজ করতে লাগলো,
খারাপ বিহেভ করছে তাদের সাথে। এখানে
দেখুন এর কারণ কি, এর মূল কারণ রয়েছে যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে মানে একটা ভুল রয়েছে সে ভুল করা মন মানসিকতা আমাদের মধ্য থেকে একেবারেই উঠে গিয়েছে, আমরা মনে করি যে আমরা নিজে 100% পিওর, আমার চেয়ে পিওর আর কেউ নেই, আমার আমার সাথে যদি কোনো কিছু কারো ঘটে থাকে তাহলে সে ভুল করেছে আমি কোনো ভুল করিনি, মানে ভুল করার মানে আমি যে ভুল করতে পারি সেই মন মানসিকতা আমার থেকে উঠেই গিয়েছে।
রাইট রাইট, যেটা বললেন আমাদের শাহরুখ ভাই, সেখানে যে ছেলেরা মোটরসাইকেলে ছিল তারা কিশোর ছিল, যুবক না, এরকমের না, হয়তো বা তাদের বয়সটা 17-20 নিচেই ছিল, তা এরকমের হবে না, তো এত বড় ছিল না, কিন্তু আমাদের বাবা মা যারা আছেন আমি আপনাদেরকে বলবো নিজের সন্তানকে একটু সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, আপনার ছেলেরা তো সার্টিফিকেট হাতে পেয়েছে, আল্লাহ তাআলা বরকত দান করুক এতটুকু শিক্ষা।
এই ক্ষেত্রে জাকির ভাই আমি আরেকটা বিষয় আনতে চাই যে এর এই যে সন্তানরা মানে বড় হয়ে কিশোর হয়ে যে এই কাজটি করেছে এটা কিন্তু মা বাবার কারণেই, কেননা ওই মা বাবা যদি ছোট থাকতে যখন তার সন্তানের, আসলে প্রত্যেক মা বাবাই চায় যখন তার সন্তান কোনো ছোট অবস্থায় কোনো ভুল করে ফেলে, কিন্তু মা বাবা চায় না যে তার ভুলটা অন্য সামনে প্রকাশ পেয়ে যায়, সে মানে অন্য বাচ্চার সাথে ঝগড়া খেলা করতে গিয়ে ঝগড়া লেগে গিয়েছে, ওই মা বাবা মানে যার দোষ হয়েছে সেই মা বাবা অকপটেই সবসময় বলতে থাকে যে না ওই বাচ্চার কি হয়েছে ফল্ট হয়েছে আমার বাচ্চার কোনো,
আমার ছেলে তো দুধে দোয়া তুলসি পাতা
সবসময় এইভাবেই এভাবেই করেই নাকি কি করে ওই সন্তানকে কি সেভ করে নেয় বারবার, আর এই সেভ করাটাই কিন্তু ওই সন্তানের তখন থেকে মন মানসিকতা হয়ে যায় যে আমার মা বাবা তো আমার পিছনে রয়েছে, আমার যদি কোনো ফল্ট হয়েও যায়, আমার যদি কোনো দোষ হয়ে যায়, আমি সেভ পেয়ে যাবো, আমি সাপোর্ট মানে আমার সাপোর্ট পেয়ে যাবো। এই কারণে কি হয়, আস্তে আস্তে সেটা এই মন মানসিকতা তাদের মধ্যে যখন চলতে থাকে এবং তারা বড় হতে থাকে তাদের মধ্যে এই ভাবটা আরো ব্যাপক হয়ে ওঠে, তখন তারা তাদের মধ্যে দোষ যে আছে সেই জিনিসটা তারা স্বীকার করতে কি চায় না।
মা বাবাকে আজকের অনুষ্ঠান থেকে বলবো নিজে এবং নিজের সন্তানকে এই শব্দটা শেখান, দোষ আমারও আছে, দোষ আমারও আছে। যখন আপনার মধ্যে আপনার সন্তানের মধ্যে এই বিষয়টা চলে আসবে, দোষ আমারও আছে, আল্লাহ চায় কি তাদের ব্যাপারে বিচার আপনার কাছে আসবে না এবং আপনাদের সাথেও বেয়াদবি করবে না। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু এটাও শিক্ষা দেন যে মানুষের সাথে যেন বেয়াদবি না করে, বড়দের সাথে যেন বেয়াদবি না করে, আচরণ যেন ভালো করে, নিজের ক্ষমতা প্রয়োগ যেন না করে। ক্ষমতা হাজার মানুষের কাছে ছিল, আছে, যাদের কাছে ছিল তারা মাটিতে শুয়ে আছে, যাদের কাছে আছে তারাও মাটিতে শুয়ে থাকবে। এই ক্ষমতা দুনিয়াতে কবরে চলে না কারো, এই ক্ষমতা কবরের দেশের ক্ষমতার মালিক শুধু আল্লাহ তাবারক তাআলা, এখানে আর কাউকে ক্ষমতা দেওয়া হবে না। তো এটা আমরা চিন্তা করি। আর আরেকজনের SMS আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়ামুল হক আত্তারি কলকাতা বাংলা থেকে বলছিলাম, আজকের বিষয় খুবই সুন্দর, দোষ আমারও আছে, প্রিয় ভাই দোষ আমারও আছে, না দোষ আমারও আছে, আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা কিভাবে বুঝতে পারবো আমির আহলে সুন্নাত এ বিষয়ে কি বলেছেন, এ বিষয়ে ওনার কি কোনো কিতাব আছে কিনা? হ্যাঁ, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া রাগের চিকিৎসা নামে একটি রিসালা দিয়েছেন, এটাও অধ্যয়ন করুন। রাগ থেকেই তো প্রয়োগ করে না মানুষ, যখন রাগ আসে এরপরেই কার উপরে ধাওয়া পাল্টা করে। তো রাগের চিকিৎসা এ কিতাবটা পড়ুন। এরপরে নেকির দাওয়াতের মধ্যে রিয়া হিংসা এগুলোর বিষয় আছে, এটা পড়ুন। এরপরে বিনয় কিভাবে অর্জন করা যায়, বিনয়ের ব্যাপারে যেগুলো আছে এগুলো অধ্যয়ন করুন। বড় সম্মানের ব্যাপারে যে কিতাব আছে এটাও অধ্যয়ন করুন। সুন্দর চরিত্রের কিতাব আছে এটাও অধ্যয়ন করুন। যতগুলো কিতাব, হ্যাঁ গিবতের কিতাব আছে এটাও অধ্যয়ন করুন। এইসব কিতাবের মধ্য থেকেই আপনাকে এটা বেছে নিতে হবে, দোষ আমারও আছে। যখন এই গুণগুলো সব চলে আসবে তখনই ব্যক্তিটা ভাবতে পারবে কি দোষ আমারও আছে। সল্লুয়াল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালাম শুনি আমরা সাদাত ভাই থেকে, এরপর ইনশাল্লাহ তাআলা আল্লাহ চাহে আরও কিছু ফেসবুক পেজে কমেন্টস আছে তাও পড়বো, আর কিছু শেষ আলোচনাও করবো আমরা ইনশাল্লাহ তাআলা। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى
الله تعالى عليه وآله وسلم জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাহ রয়েছি
কে হো না পিঠি
দিকে তাকাই দরদি, আর তোকে হো না পৃথিবী যে দিকে তাকাই দরদি, আর তোকে হো না জগতে তুমি দরদি সরদার ইয়া রাসূলুল্লাহ, জগতে তুমি দরদি সরদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার রদিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে যিনি তো মাকে পেয়েছে তিনি খোদাকে, পেয়েছে যিনি তো মাকে পেয়েছে তিনি খোদাকে, তুমি তো খোদাকে পাবার এককদারিয়া রাসূলুল্লাহ, তুমি তো খোদাকে পাবার এককদারিয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব
দেব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে আলোচনা আমরা করলাম, দোষ আমারও আছে। আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা শাহরুখ ভাই, সেটা হলো গিয়ে যে কথাটা বললাম, দোষ আমারও আছে, এটা দুনিয়াবি আলোচনার মধ্যে, কাজকর্মের মধ্যে যে দোষগুলো হয়, ভুলগুলো হয় এগুলো। কিন্তু আরেকটা বিষয়ে খুবই কঠোর হতে হবে আমাদেরকে, সেটা হলো আকিদার বিষয়। যদি কেউ কোনো খারাপ আকিদা, গোস্তাকে রসুল যারা আছেন তাদের কোনো আকিদা যদি আমাদেরকে জানাতে চায়, আমাদের কাছে প্রচার করতে চায়, তো সেখানে নিজের দোষ মেনে নিব না। যেটা সঠিক আকিদা, আমি আমার আকিদার উপরে অটল থাকতে হবে। এখানেও এখানে আবার যেন বলি না কি হ্যাঁ দোষ তাইলে মনে হয় আমারই মনে হয় ভুল, এটা বলা যাবে না। এখানে আকিদার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকিদা আছে, এই আকিদার উপর আমাদেরকে অটল থাকতে হবে। এই আকিদার উপর থেকে বাকি যে দুনিয়াবি কোনো প্রবলেম, অসুবিধা, ঝগড়া, ফ্যাসাদ, মারামারি, এখানের কথা বলা হয়েছে কি যখনই যার সাথে কোনো তর্ক বিতর্ক হয়, যার সাথে কোনো সমস্যা হয়, সেখানে বলতে হবে হ্যাঁ দোষ আমারই। নিজে নরম হয়ে যাওয়া, নিজে বিনয় প্রকাশ করা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে এই বিষয়টা পাওয়া যায়। শাহরুখ ভাই, অন্যান্য বিষয়গুলো তো দাওয়াত ইসলামের মধ্যে দেখা যায়, ঠিক আছে হুজুর দোষ আমারই হয়েছে।
আসলে স্বীকার করার মানে যে একটা মন মানসিকতা, মানে ভুল না হলো,
জি
ভুল না হলো স্বীকার করার যে মন মানসিকতা, যেটা পূর্বকার বুজুর্গানে দিনে ছিলেন, এনারা কিন্তু মানে নিজেদের ভুল হতো না, তারপরও
আমিরুল সুন্নাতকে দেখেন না, আমিরুল সুন্নাত তো কতবার এ কথা বলছে কি যারা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে যারা এরকমের ভুল বেয়াদবি করবে আমি অগ্রিম তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তিনি অ্যাডভান্স মাফ করার ঘোষণা করে দিয়েছেন।
শুধু তাই না, আমিরুল সুন্নাত এটাও বলেছেন যে যদি কেউ যদি আমাকে হত্যা করে কখনো তার তোমরা কি নিবা না,
প্রতিশোধ নিবা না,
আমি তাকে মাফ করে দিয়েছি।
আল্লাহ আল্লাহ,
ইনার মন মানসিকতা হচ্ছে দেখুন আমি হয়তো আমি ইনে যে ভুল করেছে আমি তো ইনাকে মাফ করে দিয়েছি, বাকি মাফটা করার এটা আমার আল্লাহ তাআলার দরবারে,
আল্লাহ তাআলার দরবারে,
আল্লাহ তাআলা যদি চান ওনাকে মাফ করে দিবেন, হয়তো আমার এই মাফ করাটার কারণে উনি নাজাত
পেয়ে যেতে পারে।
দেখুন কেমন পজিটিভ চিন্তা,
কেমন চিন্তা ভাবনা,
হত্যা মানে এরকম হয় না অনেক সময় যে প্রতিশোধ নেওয়ার একটা মন মানসিকতা যদি কেউ করে ফেলে, মানে ভুল প্রতিশোধ নেওয়ার একটা মন মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে চলে আসে। কিন্তু আমরা যদি বুজুর্গানে দিনে দেখতে চাই ইনাদের ইনাদের আখলাক দেখতে চাই, ইনাদের যদি আমরা জীবনে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাগুণ ছিলেন সেসব গুণে ওনারা কিন্তু সুগন্ধিতে ভরপুর,
আলহামদুলিল্লাহ।
আপনি দেখুন না যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস বিন মালিক অথবা যে কোনো একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ইনি 10 বছর পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের খেদমত করেছেন, এবং এই খেদমতটা এমনভাবে করেছেন স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাশে থাকতেন।
জি জি।
তো ইনি বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই 10 বছরের মধ্যে কখনো কোনো কাজের জন্য আমাকে একটা কথা বলেন,
কেন শব্দটা ব্যবহার করেন,
কেন শব্দটা ব্যবহার করেন,
আজকে এই কাগজটা এখানে কেন এটা বলেননি, এই কাজটা হয়নি কেন, এমন শব্দ কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামের সাথে, এমন
যদি কোনো কোনো ভুল হয়ে যেত, কোনো অগোচরে দোষ হয়ে যেত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমনভাবে ইনাকে বুঝিয়ে দিতেন, ইনি বুঝে নিতেন যে এটা আমার হয়েছে এবং আল্লাহ তাআলা সংশোধন হয়ে যেত।
আসলে আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাদের চিন্তা ভাবনা তো ফার্স্ট, তাদের চিন্তা ভাবনা তো সবচেয়ে আলা না, তাদের ভাব চিন্তা এমন। ইমামে আজম রহমতুল্লাহ তাআলার ব্যাপারে আপনি বললেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে ওজুর ঘটনাটা আমিরুল সুন্নাত লেখছেন নামাজের আহকামের মধ্যে, আসলে যদি আমরা কাউকে সংশোধন করতে চাই বা আমরা মীমাংসার মধ্যে যাই বা আমরা যদি চাই সমাজ থেকে যে এক অসুস্থতা, এক বিমারি সমাজে ছড়িয়ে পড়েছে, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারো কথা শুনতে পারে না, কেউ কারোর সাথে মিশতে পারে না, এসব যদি আমরা দূর করতে চাই তো একটাই শব্দ, আমারই দোষ।
দোষ আসলে এই মন মানসিকতা সৃষ্টি করার জন্য জাকির ভাই প্রথমত যে বিষয়টা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে দেখুন যে যখন আমি আমার দৃষ্টিকোণ থেকে,
জি
আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখবো যে আমার শাহাদাত ভাইয়ের এখানে দোষ প্রকাশ হয়েছে, এখন শাহাদাত ভাইয়ের অবস্থানে আমি আমার নিজেকে কল্পনা করি,
রাইট, যদি আমি তার স্থানে থাকতাম,
আমি যদি তার স্থানে থাকতাম, শাহাদাত ভাই যদি আমার স্থানে থাকতো, তাহলে শাহাদাত ভাই আমার মধ্যে যে ভুলটা প্রকাশিত হয়েছে এটাকে কিভাবে দেখতো, আমার এটা যদি মানে আমি যেভাবে দেখছি যদি এভাবে দেখতো আমার কেমন লাগতো বিষয়টা, তাহলে নিশ্চয়ই খারাপ লাগতো। তাহলে আপনি এখন ওনার দোষ প্রকাশ পেয়েছে, আপনি যদি আপনি এখন যেভাবে দেখছেন তাহলে ওনারও কি খারাপ লাগতে পারে, তাহলে তখন আমার চিন্তা করা উচিত এই দোষটা আমার মধ্যে হয়তো বা থাকতে পারে, আমি আগে নিজেকে চিন্তা করি, হ্যাঁ যদি ইনার এটা বড় ভুল হয়ে যায় আমি পরবর্তী ইনাকে এমনভাবে বোঝাবো যাতে ইনি সেটা বুঝতে না পারে ইনার যে দোষ হয়েছে, তাহলে দেখবেন যে আমার দোষ আছে এই মন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। আরেকটা বিষয় যে যখন ধরেন আমরা যে কোনো কাজ পরামর্শ নিয়ে করি পরিবারের যারা বড় রয়েছেন এবং যারা আমাদের বন্ধু বান্ধব রয়েছে সবার পরামর্শ নিয়ে কোনো যে কোনো কাজ করি, তো আসলে কাজ করার মধ্য দিয়ে মানুষের সফলতা এবং ব্যর্থতা দুইটাই থাকে, অনেকে কাজ করতে গিয়ে ব্যর্থতাও চলে আসে, অনেকে সফলতা লাভ করে, কিন্তু যারা সফলতা লাভ করে তারা কখনো মানে কি করে না ওই মানে যদিও যারা পরামর্শ দিয়েছেন তাদের ভুল বা তাদের ত্রুটি এগুলো কখনো বলে না, কিন্তু যখনই তার মধ্যে ব্যর্থতা চলে আসে তখন সে নিজের যেটা ভুল রয়েছে নিজের যেটা দোষ ছিল সেটা কিন্তু সে স্বীকার করে না, সে বারবার ইঙ্গিত দিয়ে অমুকের এটা ছিল অমুকের এটা ছিল
আমার কারণে ব্যর্থতা হয়েছে, রাইট রাইট। আরেকটা অভ্যাস এখানে শাহরুখ ভাই দেখা যায়, যখন সন্তান কোনো ভুল করে সবাই না আবার অনেকে আছে যাদের মধ্যে এমন মন মানসিকতা কি দোষ আমারও আছে, তারা আবার এমন কাজ করে না, সন্তান যখন ভুল করে তো বাবা বলে মাকে দেখো তোমার ছেলে কি করেছে, এভাবে বলে, মানে দোষ যখন করেছে কোনো ভুল করেছে কোথাও মারামারি করেছে বা কোথাও অন্যায় করেছে বিচার আসছে তো বাবা বলে দেখো দেখো তোমার আদরের ছেলে কি করেছে, মানে এখন এই ছেলেটা তোমার, যখন ভুল করেছে তখন তোমার, আবার যখন ভালো রেজাল্ট করে ভালো প্রশংসা প্রশংসনীয় কাজ করে তখন বাবা বলে আমার ছেলের কথাই বা কি বলবো। তো এই যে বিষয়গুলো আছে যখন ভুল হয় দোষ দেখি তখন অন্যের উপরে চাপিয়ে দিই। আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, আপনাদের থেকে বিদায় নিতে হবে। আজকের যতটুকু আলোচনা আমরা করলাম কি দোষ আমারও আছে, একটা শব্দই আছে এখানে, বড় নয়, অনেক সময় লাগবেন আপনাকে বলতে, একবার ভাবুন, আজকের অনুষ্ঠান থেকে আমি আপনাকে বলছি একবার ভাবুন দোষ আমারও আছে, যখন এই কথাটা বলবেন না আপনার মাথাটা ঝুঁকে যাবে।
অনেকের মধ্যে এটা জাকির ভাই প্রশ্ন আসতে পারে যে দেখুন আমি ওনার দোষ দেখেছি কিন্তু এই দোষটা হয়তো আমার মধ্যে নাও থাকতে পারে, কেন তখন আমি দোষ আমার আছে এটা আমি কেন তখন বলবো?
যখন কারো মধ্যে কোনো দোষ থাকে কারোটা প্রকাশ পায় তো সেটা তো বোঝানোর মাধ্যম আছে বা বোঝানোর সিস্টেম আছে, তাকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, আপনি তার একটা চিঠি লিখে দেন বা একটা এসএমএস করে দেন।
জাকির ভাই এখানে যদি আমরা এটা চিন্তা করতে পারি না ওনার মধ্যে ওই দোষটা আছে কিন্তু আমার মধ্যে অন্য কি কি দোষ রয়েছে, সেটা আমার মধ্যে তো দোষ অবশ্যই রয়েছে
আছে আমার মধ্যে,
কেননা দোষ থেকে দোষ গুণ এগুলো থেকে মানে মুক্ত হচ্ছে শুধুমাত্র যারা ফেরেশতাগণ রয়েছেন, ইনারা হচ্ছে এগুলো থেকে মুক্ত, কিন্তু যারা আল্লাহ তাআলার সৃষ্টি বান্দার মধ্যে রয়েছেন তাদের মধ্যে দোষ গুণ অবশ্যই রয়েছে, নবী
রাসূলরাও এর থেকে মাসুম
রয়েছেন, কিন্তু মানুষ যারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমরা যারা আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টির সেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা উম্মত রয়েছেন তাদের মধ্যে দোষ থাকতেই পারে, এই জন্য এমন না যে ওনার মধ্যে যে ভুলটা রয়েছে সেটা আমার মধ্যে থাকতে হবে, এমন নয়, আমার মধ্যে অন্য ভুল রয়েছে,
অন্য ভুল রয়েছে
থাকতে পারে,
তার চেয়ে বড় ভুল আমাদের মধ্যে থাকতে পারে, তারপরে
এই যে দেখুন আপনি অন্য মানে সামনাসামনি নিন্দা করছেন ওনা, এটা তো একটা আমার মধ্যে অপরাধ, আমার মধ্যে দোষ,
রাইট রাইট,
অন্য সামনে বলা
তার দোষ। হাদিসে মোবারকা বলেই শেষ করব শাহরুখ ভাই, সেটা হলো গিয়ে হাদিসে মোবারকার মধ্যে আসছে যে একজন ব্যক্তি অপর ব্যক্তির যে ভুল নিয়ে বা যে গুনাহের কাজ নিয়ে সমালোচনা করে, যেমন শাহাদাত ভাই আছেন তার এমন একটা ভুল হয়ে গিয়েছে বা এমন একটা ভুল করে ফেলেছে সেটা নিয়ে আমি মানুষের সামনে সমালোচনা করলাম, তো হাদিসে মোবারকার মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অর্থাৎ আমার থেকে সেই ভুলটা প্রকাশ পাবে না ততক্ষণ পর্যন্ত মৃত্যু আসবে না, অর্থাৎ ওই ভুলটা তার থেকেও প্রকাশ পাবে। তো কত বড় একটা খারাপ বিষয় এখানে, একজন ব্যক্তির ভুল করেছে সেটা নিয়ে আমি সমালোচনা করলাম, আমার মধ্যে
আল্লাহ তাআলা তাকে ওই বিষয়ের মধ্যে
ডুবিয়ে দেবে, ওই বিষয়ের উপরে তাকে রাখবে, তো আমাদেরকে একবার চিন্তা করা উচিত, বাস এতটুকুই ভাবি, দোষ আমারও আছে ইনশাআল্লাহ তাআলা। আবারও রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদেরকেও সাথে রাখবো কল এসএমএসের মাধ্যমে, আশা করি ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমতপূর্ণ প্রভাত হয় তার।